আমাদের পরবর্তী বক্তৃতা প্রদান করবেন শ্রদ্ধেয় আতাউল মুজিব রাশেদ সাহেব, যিনি ফজল মসজিদের ইমাম, যুক্তরাজ্যের মোবালিক ইনচার্জ। তার বক্তৃতার বিষয়বস্তু হল পারিবারিক জীবন সংক্রান্ত ইসলামী শিক্ষা। এটি হল তার বক্তৃতার বিষয়। উর্দু ভাষায় তিনি বক্তব্য রাখবেন।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
শুধু মন্ডলে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ এই সুন্দর মনোরম পৃথিবী আজ অগণিত বিপদ আপদ এবং সমস্যায় পরিবেষ্টিত। নিজেদের অপকর্মের পরিণাম স্বরূপ মানবতা বিভিন্ন ধরনের বিপদাপদে জর্জরিত। খোদার অস্তিত্বকে অস্বীকার করা ধর্মহীনতা, রাজনৈতিক, অর্থনৈতিক, দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যার এক দীর্ঘ তালিকা রয়েছে। এমন অবস্থায় একটি বড় আন্তর্জাতিক সমস্যা হল ঘরের শান্তি এবং দাম্পত্য জীবনের শান্তির অভাব। পারিবারিক জীবনের জীবন সম্পর্কে ইসলামের শিক্ষার পতাকাবাহী জীবনকে সুন্দর করার ক্ষেত্রে এর শিক্ষাতে অসাধারণ দিক নির্দেশনা রয়েছে। আর এটি আজ আমার বক্তৃতার বিষয় যে পারিবারিক জীবন সম্পর্কে ইসলামী শিক্ষা কি। এটি বক্তৃতার বিষয়। আল্লাহ তাআলার প্রদত্ত তৌফিকে ইসলামী শিক্ষার কিছু দিক আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু একথা স্মরণ থাকা চাই যে শিক্ষার জ্ঞান থাকা যথেষ্ট নয়, বরং শিক্ষা অনুসারে জীবন যাপন করলেই পারিবারিক জীবন সফল এবং আরামদায়ক সুখকর হতে পারে। বন্ধুগণ, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একটি সুন্দর পংক্তি লিখেছেন যে সকল পণ্যের মূল হল এই তাকওয়া, অর্থাৎ খোদাভীতি। দ্বিতীয় অংশ চিন্তা করছিলেন, তখন খোদা তাআলা ইলহামে তা শিখিয়েছেন যে যদি এই মূল্য অক্ষুণ্ণ থাকে তাহলে সবকিছু নিরাপদ। যদি ভাবা হয় এই সুন্দর পংক্তিতে মানুষের পুরো জীবন, তার ধর্ম, ঈমান এবং সফলতার রহস্য আল্লাহ তাআলা শিখিয়েছেন। এক মুসলমানের পারিবারিক জীবনের সূচনা হয় নিকার সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় তেলাওয়াতের জন্য কোরআনের তিনটি স্থান থেকে চারটি আয়াত নির্বাচন করেছেন। এতে পাঁচবার তাকওয়ার উপর জোর দেওয়া হয়েছে। তাকওয়ার গুরুত্ব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ভাষায় শুনুন। তিনি বলেন, কোরআন শরীফের সকল আদেশ নিষেধের তুলনায় তাকওয়ার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এর কারণ হল তাকওয়া সকল পাপ থেকে বাঁচার জন্য শক্তি দিয়ে থাকে, আর সকল পণ্যের দিকে অগ্রসর হওয়ার জন্য গতি সঞ্চার করে। আর এতটা গুরুত্ব দেওয়ার কারণ হল তাকওয়া সকল কাজে সকল ক্ষেত্রে মানুষের জন্য একটা রক্ষা কবচ, আর সকল প্রকার ফেতনা এবং নৈরাজ্য থেকে নিরাপদ থাকার জন্য একটা সুরক্ষিত দুর্গ। বন্ধুগণ, সত্য কথা হল সফল এবং কল্যাণময় পারিবারিক জীবনের সফলতার চাবিকাঠি এই তাকওয়া। এটি সেই স্থায়ী রত্ন যার কল্যাণে বৈবাহিক জীবন একটা পবিত্র বৃক্ষের রূপ নেয়। এর মূল তাকওয়ার ভূমিতে প্রথিত হয়, আর এর শাখা আকাশের এই শাখা হয়ে থাকে গগনচুম্বী। আর এই রত্নের কল্যাণে এই বৃক্ষ একটা সবুজ বৃক্ষে পরিণত হয় যা জীবনের সকল পর্যায়ে সতেজ এবং সুস্বাদু ফল প্রদান করে। বৈবাহিক জীবন এবং সফলতার মূল ভিত্তি হল তাকওয়া। যে ঘরে তাকওয়ার সম্পদ থাকে সে ঘর কল্যাণ রাজিতে ভরে যায়, আর যে ঘরে তাকওয়া নেই সেই ঘর একটা বিরান ভূমি ছাড়া আর কিছু বেশি মূল্য রাখে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম জামাতকে তাকওয়া সম্পর্কে বারবার নসিহত করেছেন। তিনি তার কবিতায় লেখেন যে তাকওয়া খুবই মূল্যবান রত্ন, আশিসপূর্ণ সে যার নাম তাকওয়া। শুনো, ইসলামের সার হল তাকওয়া, খোদা তালার প্রেম এবং প্রেম সুধা হল তাকওয়া। এ বিষয়টি বড় বিস্তৃত এবং মানুষের সারা জীবন এর সাথে এর সম্পর্ক রয়েছে। হুজুর আনোয়ার তাকওয়ার একটি অতি চমৎকার সংজ্ঞা দিয়েছেন যে আমাদের সবসময় স্মরণ রাখা উচিত। তিনি বলেন, তাকওয়া হল প্রত্যেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মন্দকে ঘৃণার সাথে পরিত্যাগ করা আর প্রত্যেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পণ্যকে হৃদয়ের গভীর বাসনার সাথে অবলম্বন করা। বন্ধুগণ, পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য ইসলাম আরেকটি মৌলিক নীতি বর্ণনা করেছে। আল্লাহ তাআলা মুসলমান পুরুষদের জোরালো নির্দেশ দিয়েছেন যে আশেরু হুন্না বিল মারুফ, হে মুসলমান পুরুষগণ, তোমরা তোমাদের গৃহকে যদি জান্নাত প্রতিম বানাতে চাও তাহলে এই নীতির উপর দৃঢ়তার সাথে আমল করো, স্ত্রীদের সাথে সবসময় সুন্দর ব্যবহার করো। এই আয়াতে এমন স্বর্ণালী নির্দেশ দেওয়া হয়েছে যা মৌলিক এবং পারিবারিক জীবনকে সুন্দর করার এক নিশ্চয়তা এতে রয়েছে। এই স্বর্ণালী নীতির ব্যাখ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আকর্ষণীয় হাদিস স্মরণ রাখা হচ্ছে, যে হাদিসে তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, হে মুসলমানগণ, খোদা তাআলার দৃষ্টিতে তোমাদের মাঝে সবচেয়ে ভালো সে যে তার স্ত্রীর সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাদের অনুপ্রাণিত করার জন্য একই সাথে এই কথাও বলেছেন যে দেখো, আমি যে তোমাদের শিক্ষা দিচ্ছি এই শিক্ষা প্রথমে আমি নিজে মেনে চলি, আর আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে আমি আমার স্ত্রীর সাথে আচরণের দিক থেকে তোমাদের সবার চেয়ে উত্তম, তাই আমার আদর্শ সামনে রাখো আর এটি অনুসরণ করো, তোমরাও খোদা তাআলার দৃষ্টিতে তার প্রিয়দের মাঝে গণ্য হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মোমেন পুরুষ যদি তার বিবির মুখে এক গ্রাস খাবারও তুলে দেয় তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পুণ্য লাভ করবে, সওয়াব পাবে। উত্তম সামাজিক জীবন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বারবার বলেছেন, আমি এই সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরছি। তিনি বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন যে স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, আশেরু হুন্না বিল মারুফ, কিন্তু মানুষ যদি কেবল ব্যক্তি স্বার্থ প্রবৃত্তির তাড়নায় এমন ব্যবহার করে তাহলে এটি অর্থহীন, আর একই ব্যবহার যদি খোদার নির্দেশের বশবর্তী করে তাহলে সেটি কল্যাণের কারণ। আরেকবার তিনি বলেন, স্ত্রী বন্দিনীর মতো এই আশেরু হুন্না বিল মারুফ যদি না মানা হয় তাহলে সে এমন বন্দী যার দেখাশোনার কেউ আর থাকবে না। একবার এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ আসে যে সে স্ত্রীর সাথে রূঢ় ব্যবহার করে। তিনি আলাইহিস সালাম বলেন, আমাদের বন্ধুদের তো এমন হওয়া উচিত নয়। এরপর হযরত মুসলিম আসসালাম বলেন, স্বামী স্ত্রীর সাথে এমন ব্যবহার হওয়া উচিত যেভাবে দুই প্রকৃত আন্তরিক বন্ধুর সম্পর্ক হয়ে থাকে। মানুষের উত্তম চরিত্র এবং খোদা তালার সাথে সম্পর্কের প্রথম সাক্ষী তো এই মহিলারাই হয়ে থাকেন। যদি তাদের সাথেই এদের সম্পর্ক ভালো না হয় তাহলে খোদা তালার সাথে কিভাবে মীমাংসা হতে পারে? বন্ধুগণ, পারিবারিক জীবনের সফলতার চাবিকাঠি হল দোয়া। দোয়া কি? নিজেকে তুচ্ছ অর্থহীন মনে করে সর্বশক্তিমান খোদার দরবারে পেশ করা, এমন বিশ্বাসের সাথে পেশ করা যে দোয়া ছাড়া কিছুই সম্ভব নয় আর দোয়ার মাধ্যমে সবকিছু সম্ভব বা হতে পারে। হযরত মুসলিম ইসলাম কত সুন্দর বলেছেন যে মৃত যদি জীবিত হওয়া সম্ভব হয় তবে দোয়ার মাধ্যমেই সম্ভব, আর চক্ষুষ্মান অন্ধ যদি চক্ষুষ্মান হতে পারে তা দোয়ার মাধ্যমেই সম্ভব। অতএব এই দোয়াই পাথরের মতো কঠোর স্বামীকে নরম করতে পারে এবং অবাধ্য বিদ্রোহী স্ত্রীকে অনুগামী করতে পারে। তাই পারিবারিক জীবনকে সুখী এবং সফল করার অব্যর্থ ব্যবস্থাপত্র হল এটি। এই কারণে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনের প্রত্যেক পদক্ষেপে মোমেনকে দোয়া শিখিয়েছেন আর এই বিষয়ে তাগিদ দিয়েছেন। দোয়া কোথেকে শুরু হওয়া উচিত? শুনুন, হযরত মীর নাসের নওয়াব সাহেবকে কেউ জিজ্ঞেস করেছেন যে আপনি সম্মান কিভাবে লাভ করলেন আর এমন কি কাজ করেছেন যার ফলে আপনি এত বড় পদমর্যাদা পেয়েছেন, যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম আপনার জামাতা হয়েছেন। তিনি বলেন, আমার এই সন্তানের যখন জন্ম হয় আমি তখন এত ব্যাকুলতার সাথে এত ছটফট করে জবাইকৃত পশুর মতো আল্লাহ দরবারে দোয়া করেছে যে তুমি স্বয়ং তার দেখাশোনা করো, হয় আল্লাহ তাকে এমন মর্যাদা দাও যা জগতে কেউ লাভ করেনি। যখন হযরত মীর সাহেব এটি বলছিলেন তখন তার চোখ থেকে অশ্রু বইছিল। ইসলামী শিক্ষা হল যখন বিবাহের জন্য মেয়ে বা ছেলে সন্ধান করা হয় তখন পারিবারিক সমকক্ষতা দেখতে হয়, বিয়ের ঘোষণা হোক বা রুখসতি হোক সকল পর্যায়ে দোয়াই মোমেনের আশ্রয়স্থল হওয়া উচিত। কোরআনে ইবাদুর রহমানের একটা স্থায়ী বৈশিষ্ট্য যা বর্ণনা করেছে তা হল সে পারিবারিক জীবনের প্রেক্ষাপটে সবসময় দোয়া করে যায় যে আব্বানা হাবলানা মিনা জোয়াজানা ওয়া যুররিয়াতানা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ হে আমাদের প্রভু আমাদেরকে আমাদের জীবন সাথী এবং সন্তান সন্ততির পক্ষ থেকে চোখের স্নিগ্ধতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। হযরত মসীহ আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষাপটে পবিত্র রীতি কি ছিল তা শুনুন। তিনি বলেন, আমার অবস্থা হল আমার এমন কোন নামাজ নেই যে নামাজে আমি আমার বন্ধুদের এবং সন্তান ও স্ত্রীর জন্য দোয়া করি না। ইসলাম সুন্দর পারিবারিক জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রী পুরুষ মহিলা উভয়ের দায়িত্ব কর্তব্যের বিষয়টি স্পষ্ট করেছে। কোরআনে বারবার এই কথার উল্লেখ রয়েছে যে নরনারীর মধ্য থেকে যেই নেক কর্ম করবে সে তাকে সমানভাবে তাদের উভয়কে সমানভাবে প্রতিদান দেওয়া হবে, এই ক্ষেত্রে কোনো তারতম্য হবে না। এটি হল সত্যিকার আধ্যাত্মিক সাম্যতা যা ইসলামী শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য। আর এই উল্লেখ এই আয়াতে দেখা যায়, আল্লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা। পারিবারিক জীবনকে সুন্দর এবং সফল করার চেষ্টা করা পুরুষ মহিলা উভয়ের দায়িত্ব, উভয় দুই হাতেই তালি বাজে। এটি সত্য কথা যে স্বামী স্ত্রী উভয় এক গাড়ির দুই চাকার মতো একসাথে চললে তার পারিবারিক জীবনের সফর সুন্দরভাবে অতিক্রান্ত হতে পারে। এদের মাঝে মিল এবং সমঝোতা থাকলেই পারস্পরিক ভালোবাসার মাধ্যমে দৈহিক এবং আধ্যাত্মিক প্রশান্তির এটি কারণ হতে পারে। পারস্পরিক সহযোগিতার বা সমঝোতার বিষয়টি আল্লাহ তাআলা এইভাবে বর্ণনা করেছেন যে হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন, এই পুরুষগণ নারীরা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু আনহু এর তাফসিরে বলেছেন, নরনারী উভয়ের জন্য আবশ্যক তারা যেন একে অন্যের জন্য পোশাকের কাজ করে, একে অন্যের দোষ ত্রুটি ঢেকে রাখে, একে অন্যের সৌন্দর্য বর্ধনের কারণ হয়, যেভাবে পোশাক ঠান্ডা গরমের ক্ষতি থেকে মানুষের শরীরকে রক্ষা করে, একইভাবে পুরুষ মহিলা সুখ দুঃখের সময় পরস্পরের যেন কাজে আসে আর দুশ্চিন্তার সময় একে অন্যের মানসিক প্রশান্তির যেন কারণ হয়। ইসলামী সমাজকে সুন্দর এবং জান্নাত প্রতিম করার দায়িত্ব নরনারী উভয়ের উপর সমানভাবে অর্পিত হয়েছে, অর্পণ করা হয়েছে। ছোট ছোট বিষয়ে হৃদয়ে ঘৃণা বিদ্বেষ পঙ্কিলতা সৃষ্টি করা, ছোট ছোট কথাকে অতি দীর্ঘ করা, এটি চরম অজ্ঞতা। বিয়ে সেই পবিত্র সম্পর্ক যেটিকে ভালোবাসা দয়া এবং শান্তির পরিবেশ সৃষ্টির জন্য করা হয়ে থাকে। প্রত্যেক পুরুষ এবং নারীকে এটি স্মরণ রাখা উচিত যে জালা বাইনাকুম মাওয়াদাতু ওয়া রাহমা, পারস্পরিক ভালোবাসা এবং দয়াই বৈবাহিক জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সৌন্দর্য। বন্ধুগণ, ইসলাম একদিকে স্বামীকে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহারের যেখানে নির্দেশ দিয়েছে সেখানে মোমেন নারীর দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করেছে। এই গুণবতী স্ত্রী পারিবারিক জীবনকে সুন্দর করার ক্ষেত্রে সুন্দর ভূমিকা পালন করতে পারে। এই সকল গুণাবলীর কথা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার এই বিষয়ের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত খোদার অধিকার প্রদান করতে পারে না বা প্রদানকারিণী গণ্য হতে পারে না যতক্ষণ স্বামীর অধিকার সে না দেবে। তিনি আরো বলেন, যে নারী পাঁচ বেলার নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজ স্বামীর আনুগত্য করে এবং তার কথা মানে, এমন মহিলার অধিকার আছে সে জান্নাতের যে দরজা দিয়ে চায় জান্নাতে প্রবেশ করতে পারে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম নারী সে যে যার স্বামী যাকে দেখলে তার স্বামী হৃদয় খুশি হয়ে যায় এবং যখন কোন নির্দেশ দেয় সেটা পালন করে, এবং তার স্বামী যেটি অপছন্দ করে সে যেন তা থেকে বিরত থাকে। অনুভাবে একবার রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর ঘরের সুন্দরভাবে স্বামীর পরিবার দেখাশোনা করা এবং তার সন্তানদের দেখাশোনা করা যে নারী করে সে এসে সওয়াব পাবে এবং পুরস্কার পাবে যা তার স্বামী দায়িত্ব পালনের কল্যাণে পেয়ে থাকবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে স্ত্রী এভাবে মৃত্যুবরণ করেছেন যে সে জান্নাতে প্রবেশ করবে। এ প্রসঙ্গে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের একটি ইরশাদ আমি বলছি যা অত্যন্ত গভীর মনোযোগের সাথে শোনার দাবি রাখে। তিনি বলেন, বিশেষভাবে মহিলাদের উদ্দেশ্য করে, বিশেষ করে মহিলাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। মহিলাদের জন্য খোদা তালার প্রতিশ্রুতি রয়েছে, যদি যদি তারা স্বামীর আনুগত্য করে তবে খোদা তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং তাদের সন্তানরা দীর্ঘায়ু লাভ করবে এবং পুণ্যবান হবে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কে এদুশি সৃষ্টি করেছেন যে উভয়ে একে অপরের জন্য যেন প্রশান্তির কারণ হয়, কিন্তু এই পারস্পরিক ভালোবাসা এবং অনুরাগের উদ্দেশ্য কখনো এমন নয় যে একে অপরের প্রেমে এতটাই নিমগ্ন হয়ে যাবে যে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্বভার দ্বারা উপেক্ষা করবে, ভুলে যাবে, আলস্য দেখাবে। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পিতামাতার বিষয়ে, সন্তানদের দায়িত্ব হচ্ছে পিতামাতার সেবা করে এবং তাদের আনুগত্য করে এবং তাদের প্রত্যেকটি কথা মানে এবং তাদের জন্য দোয়া করে, এবং এই দায়িত্ব কখনোই পুরো জীবনে তাদের ভুলে যাওয়া উচিত নয়। বিয়ের পরও এই যে দায়িত্ব তা সেভাবেই পালন করা উচিত। দোয়ার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন এই দোয়া করা উচিত, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রভু প্রতিপালক তুমি তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে তারা উভয় শৈশবে আমার লালন পালন করেছেন। এ প্রসঙ্গে হযরত খলিফাতুল মসীহ আব্বাল রাদিয়াল্লাহু আনহুর আদর্শ কি ছিল তা দেখুন। তিনি রাদিয়াল্লাহু বলেন, আমি আমার পিতামাতার জন্য দোয়া করতে কখনো ক্লান্ত বোধ করি না। আমি এখন পর্যন্ত এমন কোন জানাজা এমন পড়িনি যার মাঝে আমি তাদের জন্য দোয়া করিনি। স্মরণ রাখা প্রয়োজন যে ঘরে পিতামাতার সম্মান এবং সেবার গুণ বিদ্যমান নেই সে ঘর দয়া এবং রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আরেকটি যে বিষয় দাবি রাখে পারিবারিক জীবন সম্পর্কে আরেকটি দাবি হচ্ছে যে সন্তানদের সঠিক তরবিয়ত করা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে পবিত্র কোরআনে এই যে দোয়া শেখানো হয়েছে যে আসলেলি ফি যুররিয়াতি, আমার স্ত্রী সন্তানদেরও সংশোধন করো, নিজ অবস্থার পবিত্র পরিবর্তন আর দোয়ার সঙ্গে সঙ্গে নিজ সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া করতে থাকা প্রয়োজন, কেননা অধিকাংশ ফেতনা সন্তান এবং স্ত্রীর কারণেই অধিকাংশ মানুষের উপর আপতিত হয়। যদি মৃত্যুর সময় কোনো মা এবং বাবা এটি দেখে যে সে এক মুত্তাকী সন্তান ছেড়ে যাচ্ছে, তাহলে তাদের পরকালের সফর নিরাপদ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে তার পিছনে এমন সন্তান ছেড়ে যায় যারা তার জন্য দোয়া করতে থাকে। এরপর তিনি বলেন, এটিও উত্তম তরবিয়তের যে বড় কোনো উপঢৌকন নেই যা এক পিতা তার সন্তানকে দিতে পারে। আরো বলেছেন তিনি, আকরিমু আওলাদাকুম ওয়াহসিনু আদাবাহুম, অর্থাৎ সন্তানদের প্রতি সম্মানের আচরণ করো আর তাদের উত্তম তরবিয়ত করো। একথা খুব ভালোভাবে স্মরণ রাখা প্রয়োজন। সন্তানের তরবিয়তের সঙ্গে সঙ্গে ভালোবাসাপূর্ণ এবং শান্তিপূর্ণ এবং জান্নাত প্রতিম পরিবার হতে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন একসময় যে স্বয়ং পবিত্র হও এবং নিজ সন্তানদের জন্য এক উত্তম নেকি ও তাকওয়ার দৃষ্টান্ত হয়ে যাও, তাকে মুত্তাকি এবং ধার্মিক বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করো এবং দোয়া করো, যতটা তোমরা তাদের জন্য ধন সম্পদ জড়ো করার জন্য করে থাকো ততটাই চেষ্টা করো দোয়া করার বিষয়ে, সেই কাজ করো যা সন্তানদের জন্য উত্তম আদর্শ এবং উত্তম দৃষ্টান্ত হবে। আর এর জন্য আবশ্যক হচ্ছে সবচেয়ে প্রথমে নিজের সংশোধন করা। দর্শকবৃন্দ, উত্তম সমাজের ব্যাপারে আমাদের আকা মনিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সামনে যে ঈমান উদ্দীপক দৃষ্টান্ত উপস্থাপন করছেন তা পৃথিবীর শেষ দিন পর্যন্ত পুরুষদের জন্য শিক্ষণীয় উত্তম আদর্শ। আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি, আর বিশেষ করে পুরুষ বন্ধুদের কাছে যারা ঘরের কাজে অংশগ্রহণ করাকে লজ্জাজনক মনে করে, আমি তাদের বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই কথার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকতেন ততক্ষণ ঘরের অধিবাসীদের সেবায় মগ্ন থাকতেন, এমনকি তাকে নামাজের জন্য ডাকা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন। হাদিসে এসেছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ঘরে হাসতেন, খেলতেন, পরিবার বর্গের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, পবিত্র স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করতেন আর তাদের আত্মিক প্রশান্তির কারণ হতেন, ঘরের কাজে সাহায্য করতেন, যদি কোনো স্ত্রী আটা পেশার কাজ করতেন তখন তাকে পানি এনে দিতেন, খাবার রান্না হতলে তখন চুলায় কাঠ দিয়ে দিতেন, এমনকি কোনো লৌকিকতা ছাড়াই তিনি ঘরের কাজ করতেন। যদি রাতে কখনো দেরি করে ঘরে ফিরতেন তবে কাউকে বিরক্ত না করে বা না জাগিয়ে নিজেই খাবার খেয়ে নিতেন, যে খাবার ঘরে থাকত বা দুধ থাকলে তিনি নিজেই তা খেয়ে নিতেন। এখানে কিছুটা থেমে আমাদের চিন্তা করা উচিত, এক মুহূর্তে চিন্তা করুন যে আমাদের মাঝে কতজন আমরা আছি যারা এই কথাগুলোর মাঝে আমাদের হাদিয়ে কামেলের অনুকরণকারী। শ্রোতা মন্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে রাখছি। সুন্দর ব্যবহারের, উত্তম ব্যবহারের কত উত্তম দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করে গেছেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র স্ত্রী হযরত সাফিয়াকে নিয়ে সফর করছিলেন, উটের পা ফেসে যায় এবং তিনি পড়ে যান। হযরত আবু তালহা দ্রুত তার দিকে এগিয়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে প্রথমে মহিলার দিকে খেয়াল করো, আলাইকা বিল মারওয়া, প্রথমে মহিলার দিকে দৃষ্টি দাও। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রী তার সঙ্গে সফর করছিলেন, আন জাসার নামে এক গোলাম সঙ্গীত পড়তে লাগলো, উট খুব দ্রুত চলতেছিল এই সঙ্গীত শুনে, আর এমন দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হলো যে কয়েকজন স্ত্রী যারা উঠে সবার ছিল তারা আবার পড়ে না যায়। এই কথা ভেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে একটু ধীরে চলো আর এই কাজদের খেয়াল রাখো, তারা যেন ভেঙে না যায়। একবার ইরানি প্রতিবেশী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয় ছিল, সে তাকে দাওয়াত দেয়, তিনি বলেন আমার স্ত্রী আমার সঙ্গে হযরত আয়েশা আমার সঙ্গে আসবে, সেই যে দাওয়াত দিয়েছিল সে অস্বীকার করে তাকে নিতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি আসবো না। এরপর সে আবার দাওয়াত দিতে আসে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হ্যাঁ আমার স্ত্রী আয়েশা আমার সঙ্গে আসবে, এরপর সে অস্বীকার করে, হুজুর বলে তাহলে আমি তোমার দাওয়াতে যাচ্ছি না। তৃতীয়বার যখন সে আসে তখন হুজুর বলেন আমার স্ত্রীও আমার সঙ্গে আসবে, তখন সে রাজি হয়। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে যান। অনুভব আরেকটি ঘটনা আছে, খাইবারের যুদ্ধের পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সাফিয়াকে বিয়ে করতে পছন্দ করেন। খাইবারের যুদ্ধ থেকে ফেরত আসার সময় সাহাবারা এই অদ্ভুত দৃশ্য দেখে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সাফিয়ার জন্য স্বয়ং জায়গায় প্রস্তুত করছেন উটের উপর, সেই আলখাল্লা যা হুজুর পরে রেখেছিলেন তা খুলে ফেলেন এবং তা ভাঁজ করে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বসার জায়গা বিছিয়ে দেন। এরপর তাকে বাহনে আরোহণের সময় নিজ হাঁটু ভাঁজ করে ঝুঁকেন এবং হযরত সাফিয়া তার হাঁটুর উপরে পা রেখে উঠে আরোহণ করেন। আমাদের মনিব এবং আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সমাজ ব্যবস্থার এই চেয়ে আলোকিত এবং উজ্জ্বল দলিল আর কি হতে পারে যে তিনি নিজ মৃত্যুর পূর্বে যখন স্ত্রীদের বললেন যে তোমাদের মাঝে সর্বপ্রথম আমার সাথে অন্য জগতে যে সাক্ষাৎ করবে সে যার হাত লম্বা হবে, তখন স্ত্রীদের ভালোবাসার এবং তার নিকটবর্তী হওয়ার আকাঙ্ক্ষা এমন ছিল যে তারা সবাই নিজেদের হাত মাপতে আরম্ভ করে। তারা ভুলে যায় যে এই ঘটনা কখন ঘটবে, এই ঘটনা তখন ঘটবে যখন নবী করিম মারা যাবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জীবনে এমনই ঘটনা ঘটেছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সর্বদা এটি পছন্দ করতেন যে নারীদের সঙ্গে সদ্ব্যবহার করা তিনি পছন্দ করতেন, তাদের সঙ্গে কঠোর ব্যবহার পছন্দ করতেন না। একবার তিনি জানতে পারেন যে মাওলানা আব্দুল করিম সিয়ালকোটি সাহেব যিনি স্বভাবত কঠিন ছিলেন একবার তিনি স্ত্রীর সাথে কঠোর আচরণ করেন, তখন আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে এলহাম করে বলেন এই রীতি ভালো নয়, একটি বন্ধ করা হোক, মুসলমানদের লিডার আব্দুল করিমকে নম্রতার আচরণ করতে বলো, আর রিফকা ফাইনার রিফকা রাসু খায়রাতিন, নম্রতার আচরণ করো কেননা সকল নেকির মূল হচ্ছে বিনয় নম্রতা। এই ইলহামের ব্যাখ্যায় হুজুর বলেন এই ইলহামের মাঝে জামাতের সকল সদস্যের কাছে এই শিক্ষা দেওয়া হয়েছে যে নিজ স্ত্রীর সাথে দয়া এবং সদ্ব্যবহার করো, তারা তাদের দাসী নয়, প্রকৃতপক্ষে বিবাহ নারী পুরুষের পারস্পরিক একটি চুক্তি, তাই চেষ্টা করো যেন অঙ্গীকারে বিশ্বাসঘাতক না হয়। এক সাহাবি সম্পর্কে মসীহ মওউদ আলাইহিস সালাম জানতে পান যে সে তার স্ত্রীর সঙ্গে সদাচরণ করে না, তখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম সেই সাহাবির নামে একটি চিঠি লিখেছিলেন, তার একটি অংশ হচ্ছে তিনি বলেন এই মুসাফার খানটা নিজ এক প্রাণপ্রিয় বন্ধু মনে করো স্ত্রীকে, আর অনুগ্রহের সঙ্গে বসবাস করো, আজিজ মান ইনসান, বিবি এক মিসকিন এবং দুর্বল যাকে খোদা তার অধীনে দিয়েছে, আর তিনি দেখেন যে প্রত্যেক মানুষ তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করে, নম্রতার আচরণ করা উচিত এবং সর্বদা হৃদয়ে এই চিন্তা বিরাজিত থাকা উচিত যে আমার স্ত্রী এক সম্মানিত অতিথি যাকে খোদা তাআলা আমার অধীন করেছেন, আর তিনি দেখছেন যে আমি কিভাবে এই অতিথি সেবার দায়িত্ব পালন করছি, শর্ত পালন করছি, আর আমি খোদা তাআলার এক বান্দা, মানুষের যে আখলাক তার প্রথম পরীক্ষা হচ্ছে তার স্ত্রী। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের জীবনে বিভিন্ন ঘটনা রয়েছে যে তিনি কিভাবে হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ভালোবাসা প্রেম প্রীতি এবং তার মনতুষ্টির মূলক ব্যবহার করেছেন, দুইটি ঘটনা উল্লেখ করছি। ডাক্তার মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার জ্ঞাতসারে কখনো হুজুরকে হযরত উম্মুল মুমিনিনের সাথে রাগ করতে দেখিনি এবং শুনিও নি, বরং সর্বদা সেই অবস্থায় দেখেছি যা এক আইডিয়াল জুটির হয়ে থাকে, আদর্শ জুটির হয়ে থাকে। যখন হযরত উম্মুল মুমিনিন বিয়ের সময় কাদিয়ান আসেন তখন তিনি জানতে পারেন যে হযরত মসীহ মওউদ ইসলাম গুড়ের মিষ্টি জর্দা পছন্দ করেন,
সামান্য মিষ্টি গুড় তাদের মিশ্রিত করে সেটি রাবের মতো হয়ে যায়। তিনি খুব দুঃখী দুঃখবার আক্রান্ত মসীহ মওউদ ইসলাম আসেন এবং সেই জর্দা দেখে বলেন যে এই জর্দা যেভাবে বানানো হয়েছে খুব ভালো হয়েছে, এটি আমার এমনই পছন্দ। আর বেশি গুড় মিশ্রিত জর্দায় আমি পছন্দ করি এবং প্রকৃত ভালোবাসার সাথে তার প্রস্তুতকৃত খাবার বড় আগ্রহের সাথে ভালোবাসার সাথে তিনি খান। এরপর হযরত উম্মুল মুমিনীন বলেন, আমি এতটা আনন্দিত হই যে পূর্বে আমি দুঃখিত ছিলাম যে খাবার নষ্ট হয়ে গেছে, কিন্তু তার মন জয়ের কারণে আমার সব দুঃখ চলে যায়। খাবারে কিছু ত্রুটি যদি থেকে যায় এমন সময় যে সময় স্বামীরা রাগ করে তাদেরকে এই দৃষ্টান্ত স্মরণ রাখা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম সম্পর্কে ঘরের সেবিকারা সেবিকাদের কথা ইতিহাসে সংরক্ষিত আছে, তারা বলতো যে মির্জা সাহেব তার স্ত্রীদের কথা স্ত্রীর কথা অনেক বেশি মানে। তো স্ত্রীর মন জয়ের এই যে রীতি তা মসীহ মওউদের জীবনে স্পষ্ট ভাবে দেখা যায়। এ সংক্রান্ত একটি ঘটনা শুনুন। প্রথম দিকে হযরত উম্মুল মুমিনীন পানি আনার জন্য হযরত মির্জা সুলতান আহমদ সাহেবের ঘরে গিয়েছেন একবার। সেখানে এমন কোন কথা হয় যে কারণে একটা বাক্য তাকে শুনতে হয়েছে যে যদি এমনটি করতে হয় তাহলে নিজের ঘরে কেন কূপ খনন করো না। তাকে দুঃখ ভারাক্রান্ত দেখে হযরত মসীহ ইসলাম সেই রাতেই এক সাহাবিকে বলেন যে এখানে কূপ খননের ব্যবস্থা করা হোক। সেই রাতেই 8-10 ফুট কূপ খনন করা হয়। পরে কয়েকদিনের মাঝে সে পুরো কূপ খননের কাজ পরিসমাপ্ত হয়। তো দেখুন মসীহ মওউদ কিভাবে স্ত্রীর মন জয় করেছেন এবং তার ইচ্ছা পূর্ণ করেছেন। তা ভালোবাসার এই ঘটনা শোনার মতো হযরত মসীহ মওউদ হযরত উম্মুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহা বলেন যে ভালোবাসার আদেশ হচ্ছে হযরত মসীহ মওউদকে সম্বোধন করে বলেন যে আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আমাকে যেন আপনার দুঃখ না দেখান আর আপনার মৃত্যুর পূর্বেই যেন আমাকে নিয়ে যান। এই কথা শুনে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আমি সবসময় যে দোয়া করি তা হলো আমার পর তুমি জীবিত থাকো, আমি যেন তোমাকে নিরাপদে রেখে যেতে পারি। ঘরকে জান্নাত প্রতিম বানানোর বিভিন্ন রীতি আছে। আমাদের সৌভাগ্য যে গতকালের খুতবায় সৈয়দনা হযরত আমিরুল মুমিনীন আইয়াদাহুল্লাহ তাআলা বিরাসুল আজিজ এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন আর সেই কথাগুলোকে চিহ্নিত করেছেন। আর এর পূর্বেও হুজুর এই কথাগুলো বেশ কয়েকবার বর্ণনা করেছেন। শুধু একটি কথা আমি স্মরণ করাতে চাই আপনাদেরকে। একটি ঝগড়ার কারণ হলো স্বামী স্ত্রী একে অন্যের দুর্বলতা সন্ধান করে আর সেই কথাগুলো সন্ধান করে তা সামনে নিয়ে আসে, প্রচার করে, মনের মাঝে বলে বেড়ায়। এর ফলে সকল মনোমালিন্য দেখা দেয়, শত্রুতা দেখা দেয়। হুজুর কত সুন্দর নসিহত করেছেন জামাতকে যে পরস্পরের দুর্বলতা সন্ধানের পরিবর্তে পরস্পরের ভালো গুণাবলী সন্ধান করো। এরপর মতভেদ দেখা দেয়, ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যায়, একে অন্যের উপর খেপে যায়, তখন সঠিক রীতি হলো নীরবতা পালন করা, চুপ করে যাওয়া। ওয়াল কাযিমিনাল গাইজ অর্থাৎ ক্রোধ সংবরণ করা। একটা বদভ্যাস হলো অন্যের দুর্বলতা সন্ধান করা এবং গোয়েন্দাগিরি করা, কুধারণা বশত একে অন্যের চিঠি পড়া, ফোনের উপর দৃষ্টি রাখা, জেবে দেখা, জেবে হাত দেয়া, এগুলো সব বদভ্যাস এবং কুধারণার দিকে নিয়ে যায়। হযরত খলিফাতুল মসীহ আউয়ালের দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলেন, আর এই কথা স্মরণ রাখার যোগ্য, তিনি বলেন যে আমি যখন থেকে বিয়ে করেছি আজ পর্যন্ত আমার কোন স্ত্রীর কোন সন্দুক একবারও খুলে দেখিনি যে তাতে কি আছে। আরেকটি বিষয় হলো সত্য কথার অভাব। এর নসিহত আল্লাহ তাআলা বিয়ের সময় যে আয়াতগুলো পড়া হয় সেইগুলোতে করেছেন, অর্থাৎ সঠিক কথা বলো, সত্য কথা বলো, কোনো কথা গোপন করবে না। কিন্তু দেখা যায় যখন বিয়ের সিদ্ধান্ত হয় উভয় পক্ষের পিতামাতা ছেলে বা মেয়ের গুণাবলী খুব ফলাও করে বর্ণনা করে, কিন্তু কোনো দুর্বলতা থাকলে তা গোপন করে। এই বিষয়গুলো সত্য কথার বিরোধী। তারা ভাবে যে এই কথাগুলো যদি আমরা প্রকাশ করি তাহলে হয়তো বিয়ে হবে না, কিন্তু এমন বিয়ের লাভ কি যে বিয়ের পরের দিনই সম্পর্ক নষ্ট হয়ে যায়। সত্য যখন সামনে আসে সেই সম্পর্ক আর অক্ষুণ্ণ থাকে না। তাই সঠিক এবং সঠিক কথা সোজা কথা বলা উচিত। সম্পর্ক নষ্ট হওয়ার আরেকটি কারণ হলো পিতামাতা বিয়ের পরও ছেলে এবং মেয়ের ব্যক্তিগত জীবনে অনর্থক হস্তক্ষেপ করে আর তাদেরকে সেভাবে 2-4 বছর বয়স্ক ছেলে এবং মেয়ে মনে করে যেভাবে তারা পূর্বে ছিল। অবশ্য এমন নয়, বড় হওয়ার পর তাদের দায়িত্বের চেতনা তাদের মাঝে থাকা উচিত। পিতামাতার দায়িত্ব হবে তাদেরকে স্বাধীনতা দেয়া, তারা যেন পারস্পরিক ঐক্যের ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে বিষয় সিদ্ধান্ত করতে পারে। আরেকটি বিষয় যা বিয়ে ভাঙার কারণ হয়, যা সম্পর্ককে নষ্ট করে, তাহলে রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সদ্ব্যবহার না করা। এই কথা ভালোভাবে স্মরণ রাখা উচিত। স্বামী স্ত্রী উভয় পক্ষের আত্মীয়ের সাথে উভয়ের ভালো ব্যবহার করা আবশ্যক। আর এই কথাই আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বর্ণনা করেছেন যা বিয়ের সময় পড়া হয়, ওয়াতাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করো আর রক্ত সম্পর্কের আত্মীয়দের ব্যাপারে যত্নবান হও। রক্ত সম্পর্কের জাতি আছে তাদের শ্রদ্ধাশীল প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এই সম্পর্ককে রক্ষা করা, তাদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি তার স্ত্রী এবং তার আত্মীয় স্বজনের সাথে কোমল ব্যবহার করে না, সুন্দরভাবে জীবনযাপন করে না, তার সাথে আমার জামাতভুক্ত নয়। রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের প্রেক্ষাপটে আরেকটি দুঃখজনক কথা যা সামনে আসে তা হল, বলা হয় যে এক পক্ষ থেকে যদি দুর্ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয় পক্ষ বলে যে প্রত্যুত্তরে আমরাও এমন ব্যবহারই করি। মসীহ ইসলামের জীবনে চৌধুরী সাহেব বর্ণনা করেন যে আমি হুজুরের পাশে বসেছিলাম, সাক্ষাতের জন্য আসে, তিনি হযরত সেই ব্যক্তি মসীহ ইসলামকে বলে যে তার শ্বশুর বাড়ির লোকজন তার ক্ষমা চায় তাকে সেখানে আবার বসার অনুমতি দেন। আরেকটি বৈবাহিক ঘৃণ্য তুচ্ছ কারণে